রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। আমরা আল্লাহ তাআলার দয়ায় আরও একটি দিন পেয়েছি, ভালো কিছু কাজ করার আরও একটি সুযোগ আমরা পেয়েছি। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে থাকি, সেই বিষয় সম্পর্কে মুবাল্লিগে দাওয়াতি ইসলামী আপনাদেরকে কুরআন ও হাদিসের আলোকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করান, যে আজ আসলে আমাদের কোন দিকে দৃষ্টি নিবদ্ধ করা উচিত, কোন বিষয়টি আমাদের সংশোধন করা উচিত, কোন বিষয়টির দিকে তাকালে, কোন বিষয়টিকে ম্যানেজ করলে আমাদের ইহকাল আমাদের পরকাল আরও উন্নতি হবে। আজও ইনশাল্লাহ চমৎকার একটি বিষয় নিয়েছি, এই বিষয় সম্পর্কে জানা আমাদের জন্য অতীব জরুরি রয়েছে। এই অনুষ্ঠানের প্যাটার্ন সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। প্রথমে আমরা কোরআনে পাকের তিলাওয়াত শুনি, এরপর হামদে বারি তাআলা, এরপর আমরা আলোচ্য বিষয় নিয়ে ইনশাল্লাহ কোরআন ও হাদিসের আলোকে এবং বুজুর্গানের দিনের যে কল রয়েছে, উক্তি রয়েছে, তাদের যে চলার ধরন রয়েছে, সেই বিষয়গুলো আমরা তুলে আনার চেষ্টা করি ইনশাল্লাহ। এই বিষয় সম্পর্কে ডিটেলসে আলোচনা হবে, তবে আসুন এর পূর্বে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আওলা আন-নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, নিশ্চয় কিয়ামতের দিন মানুষের মধ্য হতে আমার নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, কতই না মহান এক অপরচুনিটি, এক সুবর্ণ সুযোগ, যে কিয়ামতের দিন যেই দিন মানুষের প্রয়োজনই হবে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করা, তার সুপারিশ লাভ করা, তার কাছে থাকা, তার থেকে হাউজে কাউসারের পানি পান করা, আর ওই দিন এই সুযোগগুলো সে অটোমেটিকলি পেয়ে যাবে যে ব্যক্তি দুনিয়ায় অধিকারে দুরূদ শরীফ পাঠ করে। তো আসুন আমরাও অনুষ্ঠানের বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আসুন আমরা কিছু ভালো নিয়ত করে নিই। আমরা সকলেই জানি যে নিয়ত ব্যতীত কোনো কাজের সওয়াব পাওয়া যায় না। তো এই যে আলোচনা হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে, আমি যা শুনবার উপর আমল করব, তা স্মরণ রাখার চেষ্টা করব, সেই অনুযায়ী জীবন পরিচালনা করব এবং অন্যের নিকট তা পৌঁছে দেওয়ারও চেষ্টা করব। জানি না কার তাকদীর পরিবর্তন হয়ে যায়, কারো ভাগ্য পরিবর্তন হয়ে যায় এই অনুষ্ঠান দেখার মাধ্যমে। আমরা অনেক কল শুনি যে এই চ্যানেল দেখার কারণে আমার পরিবারে শান্তি চলে এসেছে, আমার ঘরের মধ্যে শান্তি চলে এসেছে, আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। এখন আপনার এই অনুষ্ঠানের এই চ্যানেলের একটি অনুষ্ঠান শেয়ার করার মাধ্যমে যদি কারো জীবনে পরিবর্তন চলে আসে, কারো ঘরের রং পরিবর্তন হয়ে যায়, আশা করা যায় ইয়ার সওয়াব আপনিও পাবেন। জি, আমরা আজকের যে আলোচ্য বিষয় রয়েছে সেই বিষয়টিও জানব, মুবাল্লিগে দাওয়াত ইসলামী যারা রয়েছেন তাদের সাথেও পরিচিত হব, নাতকা ইসলাম ভাইয়ের সাথেও পরিচিত হব। তবে আসুন আমরা প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত শুনে আসি, যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أن إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون صدق الله العظيم
ما شاء الله برا سورة ياسين থেকে দীর্ঘ কিছু আয়াত আমরা তেলাওয়াত শুনেছি দীর্ঘক্ষণ সময় ধরে শুনলাম এবং এর মধ্যে কি অনুবাদ রয়েছে কি ইরশাদ করেছেন সে বিষয়টি আমরা নিচে হয়তো অনেকে দেখেছি নোট করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কী কী ইরশাদ করেছেন এর মধ্যে কী কী নিদর্শন রয়েছে কী কী শিক্ষার মতো বিষয় রয়েছে শিক্ষার মতো বিষয় তো অনেক কিছুই রয়েছে উলামায়ে কেরামগণ যখন একটি আয়াত নিয়ে আলোচনা করেন তো দীর্ঘক্ষণ তারা আলোচনা করেন তারপরে সেটা শেষ হয় না কেননা তারা সেই বিষয়গুলো জেনেছে গবেষণা করেছে বুঝেছে তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুন আজ যে আলোচ্য বিষয় নিয়েছি সেটা হচ্ছে ইমানকে সতেজ রাখার কৌশল বা ইমানকে দৃঢ় করা আরও মজবুত করার যে কৌশল রয়েছে সে বিষয়ে ইনশাআল্লাহুল করিম আজকে আলোচনা করব। এ বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরিচিত সুলাইমান আত্তারি মাদানী ভাই, তিনি আছেন। আর এইদিকে রয়েছেন আমাদের সাথে রাকিব আত্তারি মাদানী ভাই, তিনিও আছেন প্রতিদিনের মতো। পাশাপাশি আমাদের বাড়িতে আলাই অনুষ্ঠানের একটি অবচ্ছেদ্য অংশ আমরা প্রতিনিয়তই শুনে থাকি, হামদের বাড়িতে আলা নাতি রসুল মুস্তফা। এবং আপনাদের যে ফরমাইশগুলো থাকবে যে আপনারা হামদের বাড়িতে না শুনতে চাচ্ছেন, নাতি রসুল শুনতে চাচ্ছেন বা কালাম শুনতে চাচ্ছেন, তো এই বিষয়গুলো পরিবেশন করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, উপস্থাপন করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত এবং সকলের মহাব্বতের রাশাদ আত্তারি মাদানী ভাই। তো তার কাছে প্রথমে যাবো, হামদের বাড়িতে আলা ইনশাআল্লাহ শুনব, যে আমাদেরকে একটি হামদের বাড়িতে আলা শুনিয়ে দিন।
Salli ala nabiyyina Salli ala muhammadin محمد صل على شفينا صل على محمد. ہم نے تو مان ہی لیا, ہم نے تو مان ہی لیا آپ ہے ساری کائنات, لوگ بھی ماں جائیں گے آج نہیں تو کل سہی. صلی علی نبینا صلی علی محمد. সুন্দর পর দৃশ্য যে কাবার, সুন্দর পর দৃশ্য যে কাবার, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর. করে দেখতে কাবা যে বার বার, ইচ্ছে করে দেখতে কাবা যে বার বার, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর. ভাগো জি আমার নিয়ে এলো কোথায়, ভাগো জি আমার, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর. সুন্দর অপরূপ দৃশ্য জি কাবার, সুন্দর অপরূপ দৃশ্য জি কাবার, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর. জিকির তো রয়েছে উষ্ঠ যুগল, শুনছে আজান আমার এ কর্ণ যুগল, জিকির তো রয়েছে উষ্ঠ যুগল, শুনছে আজান আমার এ কর্ণ যুগল, আজানের ধ্বনি শোনা যায় বার বার, আজানের ধ্বনি শোনা যায় বার বার, আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর. করেছি দোয়া যা কিছু আমি, সবই কবুল হবে এই আশা রাখি, করেছি দোয়া যা কিছু আমি, সবই কবুল হবে এই আশা রাখি, সবই কবুল হবে এই আশা রাখি. মিজাবে রহমত শিরে যে আমার, যাবে রহমত শিরে জি আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাফা দেখেছি মারওয়া দেখেছি সাফা দেখেছি মারওয়া দেখেছি খোদার দয়া কৃপা দেখেছি খোদার দয়া কৃপা দেখেছি দেখেছি অসংখ্য লোকের সমাহার দেখেছি অসংখ্য লোকের সমাহার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা চুম্বন করেছে হাবিবে খোদা জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা চুম্বন করেছে হাবিবে খোদা হে সঙ্গে আসওয়াদ ভাগ্য যে তোমার হে সঙ্গে আসওয়াদ ভাগ্য যে তোমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার
মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তাআলার জিকির হলো এবং কাবা শরীফের চর্চা কাবা শরীফেরকে যে আল্লাহ তাআলা মাহাত্ম্য দিয়েছেন এর যে বরকত রয়েছে কি কি বিষয় রয়েছে হাজরে আসওয়াদ রয়েছে মাতাব রয়েছে মিজাবে রহমত রয়েছে জমজম রয়েছে তো এই যে বিষয়গুলো রয়েছে এবং সেখানকার আজানের যে ধ্বনি রয়েছে সব কিছু মিলে এক অপূর্ব দৃশ্য যারা সেখানে গিয়েছে তখন নিজেকেই বিশ্বাস করতে পারে না যে আসলে আমার যে ভাগ্য আমাকে আসলে কোথায় নিয়ে এসেছে এটা তো কল্পনাও করতে পারছি না সেটা ওইটা তো ওই জায়গা হ্যাঁ যে জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচরণ করেছেন যে জায়গা যেটা যে ঘরটি কাবা শরীফ হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নির্মাণ করেছেন হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নির্মাণ করেছেন তো এর সাথে ইসলামের কত ইতিহাস জড়িয়ে রয়েছে তো এই সবগুলো যখন কোন একজন আশিক এইভাবে চিন্তা করে কাবার আশিক যে রয়েছে হ্যাঁ তো তখন সে আসলে নিজেকে বিশ্বাস করতে পারে না যে আসলে আমার তাকদীর আমাকে কোন জায়গায় নিয়ে এসেছে আল্লাহু আকবার কবীর তো এটাই লেখক যিনি আছেন তিনি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন এই কথাগুলো যে অনেক সময় আমরা তো নিজেরা এত সুন্দর করে বলতে পারি না যারা ভালো লেখক আছেন তারা এই বিষয়গুলো ভাবেন ওইভাবে এবং আমাদের নাতখা যারা আছেন তারা মাশাআল্লাহ সুন্দরভাবে পরিবেশন করেন যেন মনের কথাগুলোই কোনো একজনের বলে দিচ্ছে তারা তো আমরা যারা যেতে পারি না বা এখনো পর্যন্ত পারিনি আমরা চেষ্টা করি সেখানে যাওয়ার সেখানকার বরকত অর্জন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আজকের যে আলোচ্য বিষয় নিয়েছি ঈমানকে সতেজ রাখা এর যে কৌশল রয়েছে এর তো অসংখ্য কৌশল রয়েছে বুজুর্গানে দিন তারা সেগুলো অবলম্বন করেছেন সর্বপ্রথম যে বিষয়টি আসছে সেটা হচ্ছে ঈমান যে ঈমান ছাড়া আমাদের কোনো গতি নেই আমাদের সফলতা পরকালের জীবনের যে শান্তি এটা জড়িয়ে আছে ঈমানের সাথে এখন এই ঈমানকে সতেজ রাখা ঈমানকে আরও মজবুত রাখা হ্যাঁ অনেক সময় কোনো কাজ করতে ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে রোজা রাখতে ভালো লাগে হজও যাওয়ার এক মন মানসিকতা তৈরি হয় আবার অনেক সময় এই বিষয়গুলি যেন হারিয়ে যায় তো এটা হচ্ছে ইমান অনেক সময় দুর্বল হয়ে যায় বা ইমান যেভাবে সতেজ থাকার প্রয়োজন ছিল সেভাবে নেই। তো এটা কেন হারিয়ে যাচ্ছে বা এমনটা কেন হচ্ছে সেই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজ আলোচনা শুনব। ইমানকে কীভাবে সতেজ রাখা যায় আর মজবুত রাখা যায়, হ্যাঁ, ইমানের উপর সর্বদা কীভাবে, যেটা ইমানের সর্বোচ্চ লেভেল রয়েছে সেই মর্যাদায় কীভাবে পৌঁছানো যায়, তো সেই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহুল করিম। তো আমাদের সাথে তো আছেন সুলাইমান ভাই, প্রথমত তার কাছে যাব যে প্রথমত হচ্ছে ইমান কত বড় এক নিয়ামত, এরপর হচ্ছে সেটাকে সর্বদা সতেজ রাখা, ধরে রাখা, মজবুত করা কীভাবে করা যায়, কৌশল কী রয়েছে, এই বিষয় সম্পর্কে যদি বলতেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ইমানের মতো এত বড় একটি দৌলত আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো মানুষ যখন দুনিয়াতে আসে, তো দুনিয়াতে আসার পরেই তার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ইমান। এবং দুনিয়া এবং আখিরাতে মানুষ আসা এবং যাওয়ার যে বিষয়টা এবং আখিরাতের যে মূল সফলতা, মানুষ আখিরাতের সফলতাকে অর্জন করতে পারবে, আখিরাতের মধ্যে ভালো স্তরে পৌঁছতে পারবে যার মাধ্যমে, সেটা হচ্ছে ইমান। আব্দুল মুত্তালিব ভাই, যেভাবে আমরা দুনিয়ার মধ্যে কোনো জিনিসকে যদি স্টককে রাখি, স্টকে রাখার ক্ষেত্র আমরা খেয়াল করি কীভাবে এটাকে স্টকে রাখা যায়, আবার কখনো কখনো পাহারাদার রাখি, আবার কখনো কখনো স্টকে রাখার পর এটাকে সতেজ রাখার জন্য অনেক সময় বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন ঔষধ, রক্ষণাবেক্ষণ করি, আবার এটাকে পর্যালোচনা করি, দেখি কেমন আছে। এর পাশাপাশি যারা যে বিষয়ে আপনার দক্ষ আছে তাদের থেকেও এটাকে চেক করিয়ে দেখি যে কেমন আছে। এটা হচ্ছে দুনিয়ার সামান্য একটি বিষয়। আচ্ছা, এগুলো যদি কেউ না করে যে কোনো বিষয়ের ক্ষেত্রে, সাপোজ যারা গ্রাম বাংলার মানুষ আছে তারা কৃষি কাজ করে বা কখনো কখনো পশু লালন পালন করে, তো সামান্য একটা পশু লালনের ক্ষেত্রেও কিন্তু তারা এটার প্রতিদিন কি খেলে সতেজ থাকবে, প্রতিদিন কিভাবে এটাকে গোসল করালে বা কিভাবে এটার সেবা করলে এটা সতেজ থাকবে, এটা খেয়াল রাখে, ডাক্তারও দেখায়। তো শুধু দুনিয়ার একটা সামান্য বিষয়ের ক্ষেত্রে যদি এত চিন্তা, এত ফিকির থাকতে হয়, তাহলে একজন মুসলমানের সবচেয়ে যে দামি একটি বিষয় ইমান, এই ইমানকে সতেজ রাখার জন্য আমাদেরকে কতটুকু নিজেকে সতর্ক রাখা উচিত এটা আমরা চিন্তা করলে বুঝতে পারব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইভেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুদ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের 102 নং আয়াতে মুবারকের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকারভাবে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে তাকে ভয় করা উচিত, এবং বললেন ওয়ালা তামুতুন্না, কখনো মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শুধুমাত্র মুসলমান হওয়া ব্যতীত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মুসলমান হওয়া ছাড়া যেন আমরা দুনিয়া থেকে না যাই। তাহলে একজন ব্যক্তিকে ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়াটা তার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, যেহেতু এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাহলে একে সতেজ রাখার জন্য আমাদের কতটুকু চিন্তা করা উচিত। এখন আমরা দেখা যায় অনেক সময় আমরা আসলেই মালিকানা সূত্রে যেভাবে সম্পদ পেয়েছি, তো এটা আল্লাহ পাকের একটা নিয়ামত যে আমরা মুসলমান গড়ে জন্ম হয়েছি, সেই জন্য আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত রয়েছি। কিন্তু আমি যে এজ এ মুসলিম হিসাবে আমার ঈমান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এটার জন্য নিজেকে কত চিন্তা করেছি, এটাকে সতেজ রাখার যে কিছু আমল আছে, কৌশল আছে, এই কৌশলগুলো কতটুকু অবলম্বন করেছি, এটা চিন্তা করা বিষয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে মুবারকের মধ্যে খুবই চমৎকারভাবে ইরশাদ করেছেন যে হাদিসের আপনার সারমর্ম এবং খোলাসা হচ্ছে যে মানুষ যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার ক্ষেত্রে কিন্তু মানুষের চার রকমের শ্রেণীবিন্যাস থাকে আদম সন্তানের। তো এই খুবই দীর্ঘ একটি হাদিসে মুবারকা, ওই হাদিসে মুবারকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে প্রথম নাম্বার যে শ্রেণীর মানুষ থাকে, যে বললেন যে কিছু মানুষ মুমিন হিসাবে জন্মায় এবং মুমিন হিসাবে সে জীবিত থাকে এবং সে মুমিন হিসাবে মারা যায়।
আল্লাহ,
এটা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে এই শ্রেণীর মুমিন হিসাবে আল্লাহ পাক কবুল করুন।
আমিন আমিন।
এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিছু অমুসলিম হিসাবে জন্মায়, আবার অমুসলিম হিসাবে জীবিত থাকে, আবার অমুসলিম হিসাবেই সে মৃত্যুবরণ করে। তৃতীয় নম্বর শ্রেণীর কিছু মানুষ আছে যারা মুমিন হিসাবে জন্মায়, মুমিন হিসাবেই জীবিত থাকে এবং সে অমুসলিম হিসাবে মারা যায়। চতুর্থ নম্বরে, এবং কিছু অমুসলিম হিসাবে জন্মানোর পর সে অমুসলিম হিসাবে জীবিত থাকে আর সেই ব্যক্তি মুমিন হিসাবে মারা যায়। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস মুবারাকাটি নিয়ে আসার আমার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে যদি আমরা ইমানের ক্ষেত্রে সতেজ না থাকি, আমাদের ইমানকে সতেজ না রাখি, তাহলে এমনটা যেন না হয়, আমরা তো মুসলমান হয়ে জন্মিয়েছি, মুসলমান হয়েই আমাদের জীবনযাপন হচ্ছে, কিন্তু এক শ্রেণীর মানুষ তো আছে যারা মুসলিম হয়ে মারা যাবে। তাহলে কারা মারা যাবে? তো এদের মধ্যে থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি, দেখি বা হাদিসে পাকের মধ্যে ওলামায়ে কেরামগণ কিতাবে যা লিখেছেন আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো এই আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই চমৎকারভাবে আমাদেরকে ইমান সতেজ রাখা, ইমানকে হেফাজত রাখার জন্য আবার একটি বিষয় দিয়েছেন যে ইমান এর চিন্তা ফিকির থাকা। তাহলে ইমানের সর্বপ্রথম তো আমাকে চিন্তা ফিকির থাকতে হবে, যদি চিন্তা ফিকির থাকে তাহলে তো আমি আমার ইমানকে সতেজ রাখার জন্য চেষ্টা করব। তো এই জন্য আমাদেরকে ইমান সতেজ রাখার জন্য চিন্তা ফিকির করতে হবে, চিন্তা ভাবনা রাখতে হবে, কেননা এই মূল আসল সফলতা হচ্ছে যে দুনিয়াতে মুসলমান হয়ে আসা না, দুনিয়া থেকে মুসলমান হয়ে যাওয়াই হচ্ছে আসল সফলতা। কেননা ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ পরিণতির উপরেই ডিপেন্ড করে। আপনি ইমান হয়ে যদি মুসলমান হয়ে মারা যান তাহলে আপনি সারা জীবন মুসলমান হিসেবেই গণ্য হবেন। হ্যাঁ, আর যদি বেঈমান হয়ে মারা যান মাযাল্লাহ, সারা জীবনের আমল, ইমান, আখলাক সকল কিছু বরবাদ হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ইমান সতেজ রাখার বিষয় যে রয়েছে, এর তো আপনি শুরুতেই বললেন অনেক আমল রয়েছে যেগুলোর বিষয়ে আমাদেরকে ইমানকে সতেজ রাখে। এর মধ্যে আমরা যদি দেখি, সর্বপ্রথম ইমানকে সতেজ রাখার খুবই চমৎকার যে বিষয় রয়েছে সেটি হচ্ছে আল্লাহ পাকের জিকির করা অধিকার। যদি আল্লাহ পাকের জিকির অধিকারে করা হয় তাহলে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ ইমান সতেজ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জেনে রেখো আল্লাহর জিকিরের মধ্যেই অন্তরসমূহের প্রশান্তি রয়েছে। হ্যাঁ, অন্তরের মূল প্রশান্তি হচ্ছে আল্লাহর জিকির। আবার এই অন্তর কল্প এটা কিন্তু মামুলি একটা বিষয় না। আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে যে মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ রয়েছে এটা যদি ঠিক থাকে তাহলে তার পুরো শরীর সঠিক, আর এটা যদি সমস্যা হয় তার পুরো শরীরে কি আছে সমস্যা আছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা ওয়াহিয়াল কলব, শব্দ এটা হচ্ছে কি কলব, অন্তর। তাহলে অন্তরকে যদি আপনি সতেজ রাখেন, আর অন্তর সতেজ রাখার, অন্তরের প্রশান্তি রাখার একটা মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের জিকির করা। যদি আমরা জিকির করি,
এখানে আরেকটা বিষয় বলবো, এটা তো জিকিরের ব্যাপারে বলছেন, আর পূর্বে যেটা বলছিলেন যে ইমানের ব্যাপারে, এখন ইমানকে সতেজ রাখতে হবে, আমাকে চেক করতে হবে আমার ইমান কি হচ্ছে না হচ্ছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সতর্কও করেছেন যে এমন একটা সময় আসবে মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে কি হবে বেঈমান হবে, বিকালে ইমানদার থাকবে সকালে কি হয়ে যাবে বেঈমান হয়ে যাবে। তো এটা তো হচ্ছে যে এমন পরিস্থিতি তৈরি হবে, পরিবেশ তৈরি হবে, তার কাজকর্ম অ্যাক্টিভিটিস এরকম হয়ে যাবে যে মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হতে থাকবে অবস্থা। এখন এই যে ইমান যেটা রয়েছে, ইমান কাকে বলে, কোন বিষয়গুলোর উপর থেকে বিশ্বাস চলে গেলে ইমান হারা হয়ে যায়, ইমানের ক্রাইটেরিয়া কি রয়েছে, এই যে বিষয়গুলো রয়েছে, যে আমরা সকলে জানি যে ইমান হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, তারপরে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তাকদীর এর বিষয়ে। তো এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে তো প্রথমে বান্দার জানতে হবে আল্লাহ তাআলার উপর ইমান দ্বারা আসলে কি বোঝাচ্ছে, তার উলুহিয়াতের উপর ইমান নিয়ে আসা, তারপরে হচ্ছে তার রবুবিয়াতের ব্যাপারে ইমান থাকতে হবে, আল্লাহ তাআলার যে আসমাগুলো রয়েছে, নামগুলো রয়েছে, কাজগুলো রয়েছে, সেখানে আল্লাহ তাআলার এককত্বকে স্বীকৃতি।
আমরা যদি সহজভাবে বলি আব্দুল মুত্তালিব ভাই, সর্বপ্রথম হচ্ছে আল্লাহ পাক, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে যদি আমরা দেখি আল্লাহ পাকের যারা নৈকট্যশীল ফেরেশতা রয়েছে তাদের বিষয়ে, আল্লাহ পাকের প্রেরিত যে কিতাব রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন, কোরআনের বিষয়ে
যেগুলো আল্লাহ তাআলা প্রেরণ করেছেন,
আসমানি কিতাব রয়েছেন আমাদের জন্য, বিশেষ করে যে কোরআন রয়েছে কোরআনের বিষয়ে, এই যে আবার প্রত্যেকটাতে কিন্তু ডিটেইল ভাবে আলোচনা আছে। তো এই ডিটেইল ভাবে আলোচনাতে যদি আপনি যান তখনই কিন্তু দেখা যায় প্রথম যেই শ্রেণী যে ইমানের, আমরা তো এটা সহজে আমরা মুসলমান হিসেবে দাবি করি যে আলহামদুলিল্লাহ আমি মুসলমান, কিন্তু একটা বিষয় কি যে আমরা সারা জীবন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে কিন্তু মুসলমান না, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। এখন হচ্ছে সে মুসলমানের পরিচয়ের মধ্যে আসলো, কিন্তু আসার পর লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের মধ্যে যে এই জায়গার মধ্যে যে কত বিষয়ে আলোচনা আছে আল্লাহ পাকের বিষয়ে, হ্যাঁ আল্লাহ পাকের প্রতি সেম ভাবে আমার রসুলের প্রতি আছে। আজকাল মানুষ দেখা যায় যে সহজভাবে আল্লাহ তাআলার বিষয়ে তো অনেক সময় কি থাকে সাবধান থাকে, কিন্তু আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি আমাদেরকে যে বিষয়টাকে সাবধান থাকা জরুরি এর পাশাপাশি সেটা আল্লাহ রসুলের প্রতি, এই জায়গাতে গিয়ে কিন্তু অনেক বড় জ্ঞানী অনেক বড় ইবাদতকারী শয়তান সেও কিন্তু ফেল হয়ে গিয়েছে, সেও তার বাস সে বাস জান্নাতের রাস্তা থেকে দূর হয়ে গিয়েছে। তো আমাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও বিশেষ করে অনেক শাখা প্রশাখা আছে, এর থেকে আমাকে যদি আমি সহজভাবে মেনে চলে যদি বাঁচতে পারি তাহলে ইনশাআল্লাহ আমার ইমান হেফাজত থাকে। আর ইমানকে হেফাজতের সাথে সতেজ রাখার জন্য যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে একজন মহান ওলিয়ে কামিলের মাধ্যমে যদি আমি এই বিষয়গুলো জানতে পারি, এবং সবগুলো বিষয় আমাদের জানা মানে আমরা যদি বলি আসলে আমি আজকে বললাম যে আমরা সব জেনে ফেলবো আসলে আমাদের জন্য কঠিন হয়ে যায়, তো আমাদের জন্য সহজ একটা রাস্তা হচ্ছে আল্লাহর নেককার বান্দা যারা আল্লাহর ওলি রয়েছেন তাদের মাধ্যমে যদি আমরা জ্ঞান অর্জন করি, এবং তাদের সহজভাবে মানুষের যেহেতু কিতাবের মধ্যে তো আপনার সব আছে কিন্তু আল্লাহর ওলিরা কিন্তু মানুষ কোন পথে গেলে পথ ভ্রষ্ট হয়ে যাবে এই বিষয়গুলোকে সতর্ক রাখে। তো আমাদের ইমান সতেজ রাখার আরেকটা কৌশল যদি বলি আমরা প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া করে এবং একজন মহান ওলিয়ে কামিলের হাতে নিজের হাতকে দিয়ে দেওয়া।
সুবহানাল্লাহ, খুবই চমৎকার বলে অনেকেই এটাও বলে রাকিব ভাই আছেন, এটা আমরা অনেক সময় দেখি এরকম যে আমি তো কোরআন হাদিস পড়তে পারি বা অমুক আলেম তো কোরআন হাদিস পড়তে পারে, বা উনার কথাই শুনলে হবে যে পীর সাহেব ধরা কি দরকার রয়েছে বা কি পীরের কি রয়েছে বা তাদের কাজটা কি রয়েছে। প্রকৃত পীরের কথা হচ্ছে এখানে কামিল পীর, আপনি বারবার বলেছেন কামিল পীরের কথা বলেছেন, কামিল পীর কারা? ইমাম আজম আবু হানিফার চেয়ে তো বড় কোনো আলেম আমাদের এখানে নেই, বর্তমান যুগে তো আর নেই। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি যাকে ফিকের সকলে বলেছেন তিনি হচ্ছেন ফিকের উস্তাদ, সকল ব্যক্তি তার পরিবারের অন্তর্ভুক্ত, উনি ওই মাকামে তিনি গিয়ে গেছেন। সেই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন লাউলা সানাতান লাহালাকান নুমান, যদি দুই বছর না হতো তাহলে নুমান ধ্বংস হয়ে যেত। ওই দুই বছর কোন দুই বছর? ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে এই দুই বছর
ব্যক্তির সংস্পর্শ
অতিবাহিত করেছিলেন এবং তার হাতে তিনি বায়াত গ্রহণ করেছিলেন। তো ওই দুই বছরকে তিনি কি প্রাধান্য দিয়েছেন, এবং অসংখ্য উলামায়ে কেরাম যারা যুগ শ্রেষ্ঠ যাদের কিতাব পড়ে আজকে আপনার আলিম যাকে আপনি আলিম বলছেন তিনি আলিম হয়েছে, তাদের জিজ্ঞাসা করলে হুজুর আপনার এইভাবে কিভাবে এসেছেন, বলে যে আমি এই মাকামে পৌঁছেছি যদি ওই হুজুর না থাকতো তাহলে তাকাব্বুরের এমন এমন দরজা আমি পৌঁছে যেতাম আমি নিজেও জানতাম না, কিন্তু উনি আমাকে হাত ধরে বাঁচিয়ে রেখেছেন।
তবে আপনার এখানে একটা পয়েন্ট যেটা
যে
ইনি শুধু ওনাকে শায়খ হিসেবে মানে না,
জি
মুরিদ হয়েছে,
মুরিদ হয়েছে,
বায়াত হয়েছে।
জি
আজকাল যারা যুবক আছে শিক্ষিত সমাজ আছে তাদের জন্য কিন্তু এটা একটা মেসেজ যে শুধু আমরা এমন অনেকে আছি যদি শায়খ হিসেবে মানি আর শায়খের কথা চলে আমাদের জীবন যাপন করে ফেলি, ওই শায়খও মুরিদ করায় না মুরিদের বিরোধিতা করে, তাহলে বোঝা গেল যে শায়খের পিছনে গেলে হবে না, বরঞ্চ যে ব্যক্তি আপনাকে মুরিদের জন্য বায়াত গ্রহণের জন্য উৎসাহিত করে এবং আসলে সে সঠিক জায়গাতে আছে তাহলে আপনাকে বায়াত গ্রহণ করে তাকে মানতে হবে।
জি জি চমৎকার বলেছেন, পাশাপাশি আপনি যে সতর্কটা করেছেন এর পাশাপাশি আরো একটা সতর্ক হচ্ছে এটা যে পীর দেখার পর আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি যে চারটা শর্ত দিয়েছেন সে চারটা শর্ত অবশ্যই মিলিয়ে দেখবেন যে সে ব্যক্তি আলিম কিনা,
হ্যাঁ
খেলা সবকিছু ঠিকঠাক আছে কিনা।
জি
তো এই যে বিষয়গুলো আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি ঠিক করে দিয়েছেন একজন পীরের ব্যাপারে যে পীর কেমন হয়, সে তো আপনার মধ্যে ভুল দেখলে, আল্লাহ তাআলার অবাধ্যতা দেখলে তাৎক্ষণিক আপনাকে বাধা দিবে
অবশ্যই।
তো ওই ব্যক্তি হবে একজন পীর সাহেব, আর সে তো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার ফরজগুলো ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করবে না, না নিজে করবে না কাউকে করতে দিবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। ইমানের সতেজতা এবং সতেজ রাখার কৌশল কি রয়েছে, তো আমরা শুনছিলাম তো ইমান এক নিয়ামত রয়েছে, এটাকে সতেজ রাখা এবং সতেজ রাখার কৌশল যেমনটা আমরা দুনিয়াবী দিক থেকে সুলেমান ভাই বললেন অনেক বিষয়ে আমরা খেয়াল রাখি। আর ইমান অনেক বড় এক নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, যদি বলি যে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত, তো এটাকে সতেজ রাখা এবং এর কি কৌশল কি রয়েছে।
গুরুত্বপূর্ণ একটি বিষয় ইমানকে সতেজ রাখা, কারণ একজন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ইমান। দুনিয়া থেকে ইমান নিয়েই যাওয়া, যেমনটি আমরা শুনছিলাম যে শুধুমাত্র আমরা দুনিয়াতে মুমিন বা মুসলমান হওয়াই সৌভাগ্যবান নয়, বরং দুনিয়া থেকে মুসলমান হয়েই যাওয়াই হচ্ছে আমাদের জন্য সৌভাগ্যবান। যেমনিভাবে অনেক দুর্ভাগা এমন আছে যে এমনও ঘটনা আমরা দেখতে পাই যে অসংখ্য মুসলমান তারা মারা যাওয়ার সময় অমুসলিম হয়েই মারা যায়। কারণ হাদিসে পাকের মধ্যে আছে যে ইউবাসুকুল্লু আবদিন হালা মা মা তালেই, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে যে অবস্থায় তার সে মৃত্যুবরণ করবে। তো একজন একজন ব্যক্তি যদি সে দুনিয়াতে সারা জীবন সে মুমিন হিসেবে জন্মগ্রহণ করেছে, মুমিন হিসেবে জীবনকে অতিবাহিত করেছে, কিন্তু সে তার মারাটা হয়েছে কাফির অবস্থায়, তখন তাকে ওই অবস্থায় কেয়ামতের দিন উঠানো হবে। অপরদিকে একজন ব্যক্তি সে অমুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে, অমুসলিম হিসেবে সে দুনিয়াতে জীবনযাপন করেছে, অতিবাহিত করেছে, কিন্তু তার মৃত্যু হয়েছে মুমিনের উপর, তবে তাকে কেয়ামতের দিনে ওই মুমিন অবস্থায় উঠানো হবে। তো এই ইমানকে সতেজ রাখা, আসলে সতেজ রাখার জন্য আমাদেরকে দীর্ঘ একটা সফর আমাদেরকে পাড়ি দিতে হচ্ছে এবং এটা খুবই কঠিন। মৃত্যুর সময় শয়তান আমাদেরকে ইমানকে নষ্ট করার জন্য বিভিন্ন আকৃতিতে আমাদের কাছে আসবে, আমাদের মা বাবার আকৃতিতে আমাদের কাছে আসবে, চেষ্টা করবে কোনোভাবেই যেন আমাদের ইমানকে নষ্ট করা যায়। ঠিক সেমভাবে সে আমাদের কাছের প্রিয় আপনজনের আকৃতিতে আসবে, এভাবে সে অনেক কৌশল অবলম্বন করবে আমাদের ইমানকে নষ্ট করার জন্য। তো ইমানকে ইমানের নিরাপত্তার জন্য, ইমানের হেফাজতের জন্য এবং মৃত্যুর সময় যাতে করে আমরা ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, এর জন্য তো একটা হচ্ছে যেগুলো আল্লাহ পাকের অসন্তুষ্টমূলক কাজ সেগুলো থেকে নিজেকে বিরত রাখা, এবং যে জিনিসগুলো ইমান নষ্টকারীর মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ যে কাজগুলো করলে আমাদের ইমান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, ইমান নষ্ট হয়ে যেতে পারে, সেগুলো থেকে নিজেকে বিরত রাখা। এবং সেমভাবে ইমানের নিরাপত্তার জন্য, হেফাজতের জন্য আমাদের বুজুর্গানের দিন রহিমাহুল্লাহুল মুবিন ফরজ এবং ওয়াজিব আদায়ের পাশাপাশি আমাদেরকে বিভিন্ন অজিফা দিয়েছেন, সেগুলো আমাদের নিজেদের আমলের মধ্যে নিয়ে আসা। আসলে ইমান কতটা গুরুত্বপূর্ণ এবং একজন নেককার মহিলার ঘটনা বলার চেষ্টা করব, যিনি এত কঠিন পরিস্থিতিতে থাকার পরও তিনি কুফরের দিকে না গিয়ে তিনার ইমানের মধ্যে তিনি অটল ছিলেন। ফিরাউনের এক সেবিকা ছিল, কন্যার সেবিকা, সে তার কন্যাকে সেবা করার জন্য একজন মহিলাকে নিয়োগ দিয়েছিল। সেই নেককার মহিলা একবার ফেরাউনের যে কন্যা ছিল সেই কন্যার চুলকে আঁচড়িয়ে দিচ্ছিল, হঠাৎ করে তার চিরুনিটি নিচে পড়ে যায় এবং সেই নেককার মহিলার মুখ দিয়ে অটোমেটিক সুবহানাল্লাহ বের হয়ে যায়। সেই ফেরাউনের যে কন্যা ছিল সে বলতে লাগলো, তুমি কি আমার বাবা অর্থাৎ ফেরাউনের প্রশংসা করলে? সে নেককার মহিলা বলতে লাগলো, না, আমি তো তোমার বাবার প্রশংসা করিনি, আমি তো তার প্রশংসা করেছি যিনি তোমাকে, তোমার বাবা ফিরাউনকে এবং সমস্ত সৃষ্টি জগৎকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, আমি তার প্রশংসা করেছি। তো এই নেককার মহিলার ইমান উদ্দীপক ঘটনা এই কথা শুনে ফিরাউনের কন্যা বলতে লাগলো, তুমি আমার বাবাকে খুদা মানো না, আমি তো আচ্ছা আমার বাবাকে বলে দিব। সে নেককার মহিলা বলতে লাগলো, হ্যাঁ তুমি বলে দাও কি হয়েছে, তুমি বলে দাও। তো সে ফেরাউনের কন্যা তার বাবাকে বলে দিল, ফেরাউনকে বলে দিল যে সে তোমাকে খুদা হিসেবে মানে না, সে তো তাকে মানে যে ওয়াহদাহু লা শারিক, সে ওই আল্লাহকে মানে। তো ফেরাউন তাকে ডাকলো যে তোমার জন্য নিরাপত্তা হচ্ছে আমাকেই খুদা মানা, আমারই ইবাদত করা, তুমি কি আমার কাছে ফিরে আসবে, আমার ইবাদত করবে? সেই নেককার মহিলা বলতে লাগলো, না, আমি তোমার দিকে কেন যাব, আমি তো তারই ইবাদত করি, আমি তো তাকে খুদা মানি যে তোমাকে, তোমার কন্যাকে, আমাকে, সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। তখন ফিরাউন রাগান্বিত হয়ে ওই নেককার মহিলার সন্তানদেরকে মারার জন্য নির্দেশ দিল যে একটি ডেক্সিতে তেল গরম করার জন্য। তো ডেক্সিতে তেল গরম করা হলো এবং একে একে ওই ডেক্সির গরম তেলের মধ্যে ওই নেককার মহিলার সন্তানদেরকে একে একে রাখা হলো এবং একদম পুড়ে জ্বালিয়ে দেওয়া হলো। তারপর ফিরাউন বলল, তুমি কি এখন আমাকে খোদা হিসেবে মানবে? তাদের পরিস্থিতি তুমি দেখেছো? সে বলতে লাগলো, না আমি তো মানবো না, আমি তো তাকেই মানি যে তোমাকে, তোমার তোমার কন্যাকে, আমাকে, সমস্ত সৃষ্টিজগতের সৃষ্টি করেছেন। তখন এই নেককার মহিলাকে মারার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো যে তাকেও তার সন্তানদের মতো জ্বালিয়ে দাও। তখন এরকমই করা হলো, ডেক্সিতে তেল গরম করা হলো, তাকে রাখা হলো। তখন ফিরাউন ওই নেককার মহিলাকে বলতে লাগলো যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে? কি আছে তোমার শেষ ইচ্ছা? তখন ফিরাউন নেককার মহিলা বলতে লাগলো যে হ্যাঁ, আমার শেষ ইচ্ছা আছে যে যখন আমাকে তুমি জ্বালিয়ে দিবে এই গরম তেলের মধ্যে, তখন সেই ডেক্সিটি আমার শহরে তুমি নিয়ে যাবে, যেখানে আমার ঘর রয়েছে, এবং সেখানে গিয়ে আমার একটা ঝুপড়ি আছে, তুমি সেই ঝুপড়িটি ভেঙে দিবে এবং ডেক্সিটি ওখানে রেখে দিবে। এরকমই করা হলো, তার শহরের মধ্যে নিয়ে যাওয়া হলো, তেই যে তাকে যে জ্বালিয়ে দেওয়া হলো, ডেক্সিটে তার শহরের মধ্যে নিয়ে যাওয়া হলো এবং সে ঝুপড়িটি ছিল, ঝুপড়িটিও ভেঙে দেওয়া হলো। এই যে ঘটনা যে এই শেষ পর্যন্ত তার সন্তানের পর এই নেককার মহিলাকেও জ্বালিয়ে দেওয়া হলো, এই ঘটনার প্রেক্ষিতে হাদিসে পাকের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে তিনি বলেন, মেরাজ রজনীতে আমি এক উন্নত সুগন্ধি পেয়েছি। তখন জিবরীল আলাইহিসসালামকে বললাম যে এটা কিসের সুগন্ধ? তখন জিবরীল আলাইহিসসালাম বলল যে ফিরাউনের কন্যার সেবিকা এবং তার সন্তানদের সুগন্ধ হচ্ছে এটা। তো এই যে নেককার মহিলা এত কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও তিনি কুফুরের দিকে যান নাই, তিনি ইমানের উপর অটল ছিলেন, ইমানের এত পাকাপুক্ত ছিল। তো এটা দ্বারা বুঝতে পারি যে আমাদের এই যে নেককার মহিলা, পূর্ববর্তী যে যে নেককার মহিলা ছিল, তো ইমানের উপর কেমন অটল ছিল, কেমন চিন্তাভাবনা ছিল যে কঠিন পরিস্থিতির মাঝেও তিনি কুফুরের দিকে যান নাই, অথচ নিজের জীবনকে বাঁচানোর জন্য, সন্তানকে বাঁচানোর জন্য ফিরাউনকে খোদা হিসেবে মানতে পারত, কিন্তু সে ওই যে ওয়াহদাহুল্লা শারিক তেনাকে খোদা হিসেবে মানল। ইমান, ইমান আসলে কতটা গুরুত্বপূর্ণ!
এরকম চমৎকার বলেছেন এবং ফিরাউনের কথা বলেছেন। যদি দেখে যে 28 নং পাড়ার যে শেষের পৃষ্ঠার যে তিনজন মহিলার আলোচনা হয়েছে, এর মধ্যে হচ্ছে ফিরাউনের যে স্ত্রী ছিল তার ব্যাপারেও এসেছে এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াসালাম তাদের উভয়ের স্ত্রীর কথা এসেছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম একজন নবী ছিলেন, লূত আলাইহিস সালাতু ওয়াসালাম একজন নবী ছিলেন। তো তাদের দুইজনের অধীনে থাকা দুই মহিলা তারাও দেখা যাচ্ছে আল্লাহ তাআলা অবাধ্য হয়েছে, আল্লাহ তাআলার যে বিধান ছিল সেগুলো মান্য করেনি। তা নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াসালামকে নবী হিসাবে তারা মেনে নেয়নি। আর এদিকে ফিরাউনের মতো জালিমের ঘরে থেকেও যে আসিয়া যিনি ছিলেন, তিনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছেন, আল্লাহ তাআলার উপর ঈমান রেখেছেন। যে এই ধরনের অসংখ্য ঘটনা রয়েছে যে আপনি আসলে কোন বংশের সাথে আছেন, কিসের সাথে আছেন, এটা আপনাকে হেফাজত করবে না। আপনাকে হেফাজত করবে আল্লাহ তাআলার প্রতি আপনার ঈমান, আপনাকে হেফাজত করবে তার প্রেরিত রসুল যারা রয়েছেন তাদের প্রতি ঈমান, তাদের প্রতি ভক্তি, তাদের প্রতি ভালোবাসা। আপনাকে হেফাজত করবে আল্লাহ তাআলার বন্ধু যারা রয়েছেন তাদের প্রতি আপনার সম্পর্ক কীরকম রয়েছে, তাদের প্রতি আপনার ধারণা কীরকম রয়েছে, সেটা আপনাকে হেফাজত করবে। যেমনিভাবে কেউ যদি বলে যে অমুকের সাথে তো আমার সম্পর্ক রয়েছে, তো সম্পর্ক ক্ষেত্রবিশেষ কাজে আসে যখন ওই শর্তগুলো পাওয়া যাবে আগে, যে নবীর স্ত্রী, নবীর সন্তান। হ্যাঁ, তো এগুলো কাজে আসবে যখন নবীর প্রতি তাদের ভালোবাসা আছে, নবীর প্রতি ঈমান নিয়ে এসেছে, রাসূল আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে এসেছে। অনুরূপভাবে আউলিয়া কেরামের যে ক্ষেত্রেও যদি দেখি, বা পীর সাহেব যারা আছে, বা দুনিয়ার যে কেউ যে আছে, এখন পীর সাহেবের সাথে সম্পর্ক ভালো আছে তবে নিজের আমল আখলাক ওই রকম না, তো সেক্ষেত্রে ওই বিষয়গুলো আমাদের ভাবা উচিত। এরকম বেশ কিছু ঘটনা রয়েছে, যেমনটা একটি ঘটনা শুনলাম যে সেবিকার ঘটনা আমরা শুনলাম, যাকে আগুনে জ্বালিয়ে দেওয়ার পরও নিজের ঈমানকে সে কী করেনি, বিক্রি করে দেয়নি, সে নিজের ঈমানকে ত্যাগ করেনি, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস তার ছিল। যে সূরা বুরুজের মধ্যেও রয়েছে কুতিলা আসহাবুল উখদুদ, তো আসহাবুল উখদুদের ঘটনা যে রয়েছে সেখানে আমরা দেখব যে এই একই বিষয়, যে তারা ওইখানে যারা ছিল বাসিন্দা, যারা ঈমানদার ছিল, তাদের সাথে কতটা ভয়াবহ কাজ করা হয়েছে, তাদেরকেও আগুনে জ্বালানো হয়েছে, নিক্ষেপ করা হয়েছে, কিন্তু তারাও তারপরও ইমানকে কী করেনি, ছাড়েনি। এরকম ঘটনা যদি দেখি সাহাবে কাহাব যারা রয়েছে তারা দেশ ত্যাগ করতে তারা কী করে রাজি হয়ে গেছে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রয়েছে, উত্তপ্ত জমিনের মধ্যে পাথর বুকের উপর, তারপরে তিনি আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি তার যে বিশ্বাস ভালোবাসার ছিল সে বিষয়কে তিনি স্বীকৃতি দিয়েছেন। তো এই যে ঘটনাগুলো রয়েছে কোরআনী ঘটনা বলি বা ইসলামের ইতিহাসের সূচনা লগ্নের যে ঘটনাগুলো রয়েছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার, তার পরিবারের ঘটনাও যদি আমরা শুনি তো দেখব যে ইমানের জন্য তাদের কি উৎসর্গ ছিল, তাদের ত্যাগ কতটা ছিল, তাদের ত্যাগ কতটা বড় ছিল। তো এই ঘটনাগুলো আমাদের ইমানকে আরও সতেজ করবে, ইমানকে বাড়াবে যে না, ইমান অনেক বড় একটা বিষয়, ইমানের কারণে মানুষ মর্যাদাবান হয়, ইমানের কারণেই এই আমার আপনার পরিচয়ে ভিন্নতা এসেছে, ইমানের কারণে আপনি আমি পবিত্র। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে স্পষ্ট বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যে মুশরিক আপনার চাকচিক্য যতই হোক, যত বড় দালান কোঠার মধ্যে সে থাকুক না কেন, সে হচ্ছে অপবিত্র। আর আপনি আমি ঘুরে ঘরের মধ্যেই থাকি না কেন, মাটির ঘরের মধ্যেই থাকি না কেন, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের ব্যাপারে বলছেন আমরা পবিত্র। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সার্টিফিকেট পাওয়ার পর আমাদের ধর্মের ব্যাপারে যদি দেখি যে কত স্বচ্ছ, কত পবিত্র, হ্যাঁ, সামান্য অপবিত্র লেগে গেলে সেটাকে পরিষ্কার করা, ধৌত করা, হ্যাঁ, আপনি ওয়াশরুম থেকে বের হয়েছেন আপনার ওযু করা। তো ইসলাম কত চমৎকার এক ধর্ম, তো সব দিক থেকে পবিত্র, সব দিক থেকে ইসলাম হচ্ছে সতেজ। তো এই বিষয়গুলো আমরা পেয়েছি ইমানের বদৌলতে। তো এই মুহূর্তে আমরা একটি নাতে রাসুল শুনবো, অনেকক্ষণ ধরে আপনারা আমাদের সাথে আছেন, এরপর আপনাদের কলগুলো নেব, আপনারা যে মন্তব্য করতে চাচ্ছেন, জানাতে চাচ্ছেন সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। জি রাশেদ ভাইকে বলবো যে আমাদেরকে একটি নাতে রাসুল শুনিয়ে দিন।
কি মহান শান ও মর্যাদা তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার, কি মহান উপমা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার, কি মহান শান মর্যাদা তোমার, এই পৃথিবীতে ধনী হোক বা সকলে দুঃখী না তোমার, পেয়েছে সকলে দুঃখী না তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার, ফিরে যায়নি বাদশাহর বাদশাহ হয়ে গেল সে, বাদশাহর বাদশাহ হয়ে গেল সে, যে গোলাম হলো মুস্তাফা তোমার, যে গোলাম হলো মুস্তাফা তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার, সারা পৃথিবী চায় খোদাকে পেতে, সারা পৃথিবী চায় খোদাকে পেতে, হে নবী চাই তোমায় খোদা তোমার, হে নবী চাই তোমায় খোদা তোমার, মরানি ফকদ রাল হক সুন্দর চেহারা তোমার, কতই না সুন্দর চেহারা তোমার, ওয়া আহসানু মিন কালাম তারা কতু আইনি, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা, খুলকতা মুবাররা মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলকতা কামা তাশাউ, মরানি ফকদ রাল হক, কতই না সুন্দর চেহারা তোমার, কতই না সুন্দর চেহারা তোমার, আমার পুণ্যে রোচে পাপধী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমার পুণ্যে রোচে পাপধী, সর্বাধিক নবী দয়া তোমার, সর্বাধিক নবী দয়া তোমার, শয়তান কি ভাবে কেড়ে নিবে শয়তান, ভাবে কেড়ে নিবে ঈমান, তাও আবার হে নবী দেয়া তোমার, তাও আবার হে নবী দেয়া তোমার, কি মহান শান ও মর্যাদা তোমার, হয়নি সৃজন ঝবে উপমা তোমার, হয়নি সৃজন ভবে উপমা তোমার,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৌন্দর্য উপমা, তার মতো কেউ হতে পারে, তিনি অতুলনীয়, তিনি অনন্য, তার মতো কেউ হতে পারেন, আল্লাহ তাআলা এক তিনি সৃষ্টিও করেছেন একজনকে এরকমভাবে যে তার মতো আর কেউ নেই। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির যে কিতাবগুলো রয়েছে, আমরা যদি চাই আমাদের ইমানকে সতেজ রাখতে, তাহলে সেগুলো আমাদের অধ্যয়ন করা উচিত, জানা উচিত, বোঝা উচিত। এখন তো বাংলায় অনেক কিতাব আসছে, হচ্ছে দাওয়াত ইসলামের মধ্যে তো হচ্ছে, তো আমরা সেখান থেকে কি করতে পারি, ডাউনলোড করতে পারি, দেখতে পারি, ইনশাল্লাহ আমাদের ইমান সতেজ হবে। আপনারা অনেকে অনেকক্ষণ ধরে আছেন, এই মুহূর্তে আপনাদের কিছু কল নিব, আমাদের কিছু কল শুনিয়ে দিন।
আমি গাইবান্ধা থেকে বলছি, আপনাদের মদিনার চ্যানেলটা আমি দেখতেছি, খুব ভালো লাগে, আপনার প্রাণ খুলে দোয়া করি চ্যানেলটা প্রচার করার জন্য, আমাদের পরিবারের প্রতি দোয়া রাখবেন।
মাশাআল্লাহ, মদিনার চ্যানেল নয়, চ্যানেলের নাম হচ্ছে মাদানী চ্যানেল, মদিনার দিকে আমাদের সবকিছু সম্পৃক্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থেকে, তো বলতে পারে। তবে সঠিক যে নামটা রয়েছে এটা বলতে হয় যারা আশেপাশে রয়েছে, তারা অনেক সময় হয় ইউটিউবে সার্চ দিল বা সোশ্যাল মিডিয়ার যে রয়েছে সেখানে গিয়ে যদি ওই নামে সার্চ করে তাহলে সহজে পেয়ে যাবে। তো আমরা চেষ্টা করব সঠিক নামটা যেন বলা যায় এবং প্রচার করা যায়, এতে করে অন্য অন্যরাও উপকৃত হতে পারবে। জি, আমি দোয়া করি আপনার জন্য, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের উপর ইস্তেকামত এবং দ্বীনের কাজকে যেন আমরা সকলে মিলে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। জি, পরবর্তী কোশ্চেন।
আমার নাম রাফিক, আমি একটি গদ শুনতে চাই। অতি শীতল হাওয়া মদিনারি।
আচ্ছা, অতি শীতল হাওয়া মদিনারি আপনি শুনতে চাচ্ছেন। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব আপনার এই ফরমাইশ রক্ষা করার জন্য। জি, পরবর্তী কল শুনিয়ে দিন।
আমি তো আমার আপনাদের মারা গেছে এই মুহূর্তে দেখতেছি সারাদিন দেহি আপনি আমার ফ্যামিলি আমার মেয়ে আমার বাচ্চারা সবাই
মাশাআল্লাহ সারাদিন দেখেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। অবশ্যই মাদানী চ্যানেল দেখবেন। মাদানী চ্যানেল দেখলে যেটা হয় সেটা হচ্ছে ঘরের মধ্যে যে অসংখ্য মুসিবত বা ঝামেলা যেগুলো হয়, ঝগড়াঝাটি সংক্রান্ত যে বিষয়গুলো হয়, তো এগুলো আশা করি থাকবে না। পাশাপাশি হচ্ছে সন্তানের ব্যাপারেও বলেছেন, তো সন্তানকে তো আর সারাদিন মাদানী চ্যানেল দেখানো যাবে না, তার পড়াশোনার বিষয়টিও দেখতে হবে। হ্যাঁ, সময় করে অবশ্যই বিশেষ যে অনুষ্ঠানগুলো রয়েছে বা সন্তান যদি ছোট হয় কিডস মাদানী চ্যানেল রয়েছে সেটা দেখানো যেতে পারে, বা বাপার যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই দেখাবেন। পাশাপাশি সন্তানের পড়ালেখার প্রতিও দৃষ্টি দেবে। আমরা যদি চাই উন্নতি হতে, ইসলাম যদি চায় আরও এগিয়ে যাক, তাহলে অবশ্যই লেখাপড়া লাগবে। ইসলামের বা আমাদের শরীয়তের ভিত্তি শুরু হয়েছে পড়ার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে শরীয়ত আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, সেটার প্রথম কথাই ছিল ইকরা, পড়া। তো আমাদেরকে যদি উন্নতি করতে হয়, অগ্রগতির দিকে এগিয়ে যেতে হয়, তো অবশ্যই আমাদের পড়তে হবে। তো বলবো সন্তানের পড়ালেখার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। হ্যাঁ, পাশাপাশি মাদানী চ্যানেল এই বিষয়টি তো অবশ্যই দেখাবেন। জি, পরবর্তী কল শুনিয়ে দিই।
মোহাম্মদ আসলাম, আমি একটা কালাম শুনতে চাই। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হলো বিছানা।
জি, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হলো বিছানা। জি, ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন, শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহুল করিম। জি, পরবর্তী কল শুনিয়ে দিই।
আমি আপনাদের চ্যানেলটা আমার খুব ভালো লাগে, আপনাদের অনুষ্ঠানটা এটা সবচেয়ে আমাকে বেশি আকর্ষণ করে, আর এখন যে অনুষ্ঠান সেটা খুব অপ্রিয়।
জি, মাদানী চ্যানেলে যত অনুষ্ঠান আছে সবগুলোই চেষ্টা করা হয় সর্বোচ্চটা দিয়ে যে সুন্দর কথাগুলো আছে সেগুলো তুলে ধরা, যেন আমাদের উপকারে আসে, আমাদের ইহকাল আমাদের পরকাল। আমরা সকলে শান্তিতে থাকতে চাই, তো শান্তিতে থাকার যে মাধ্যম সেটা হচ্ছে আমাদের বুজরুগানের দিন শান্তিতে থাকার মাধ্যমটা আমাদের দেখিয়ে গিয়েছে যে এভাবে চললে পরে শান্তিতে থাকা যায়। তো সেই বিষয়টাই আমরা তুলে ধরার চেষ্টা করি, সেটা আমাদের জন্য ইহকালের শান্তি বয়ে আনবে, ইনশাআল্লাহ আমাদের পরকালের জন্য শান্তি বয়ে আনবে। জি, এই চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও বলবেন যেন এই চ্যানেলটা দেখে। যে আমাদেরকে আরো একটি কল শুনিয়ে দিন। জি, আপনি বলেছেন যে গজল শুনতে চাচ্ছেন। জি, ইনশাআল্লাহুল করিম, আপনি আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ কোনো একটি সময় আপনাদের এই ফরমাইশগুলো ইনশাআল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা আবারও আলোচনার দিকে আসি। ইমান সম্পর্কে শুনলাম, ইমানের সত্যজতা সম্পর্কে শুনলাম, কিছু কৌশলও যে আমরা জানবো এই মুহূর্তে, সতেজ কৌশল যে বিষয়গুলো রয়েছে, যদি আরো কিছু বলতেন।
আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির এই উরুস মুবারকের মাসে আমরা যদি আলা হযরত থেকে আমরা এর জন্য মেসেজ নেই, ইমানের বিষয়ে যেহেতু আসছে, ইমানের মূল প্রাণ হচ্ছে আমার নবীজি, ইমানের মূল প্রাণ। আর আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আশিকদেরকে, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমানদারদেরকে প্রতি জুমাবারে বিশেষ করে খুতবাতে যদি আমরা খেয়াল করি, আমাদেরকে কিন্তু বারবার এই মেসেজ দিচ্ছে হাদিসে মুবারাকার মাধ্যমে, যে ফা ইন্নাল হুব্বা হুয়াল ইমানু কুল্লু। হ্যাঁ, যে আলা লা ইমান আল ইমান লা মুহাব্বাত, যার মুহাব্বত নেই তার ইমান
নেই।
তাহলে আমার ইমানকে যদি আমি সতেজ করতে চাই, আমি যদি আমার ইমানকে আরো মজবুত করতে চাই, এটার একটা মাধ্যম হচ্ছে আমার নবীজির মুহাব্বত। আপনি এটাকে আরো সহজ ভাষায় যারা দর্শক আছেন এই মেসেজটাকে নিতে পারেন, আপনার যত বেশি আমার নবীর প্রতি মুহাব্বতের মাত্রাটা হবে আপনার ইমান তত বেশি মজবুত হবে। আপনি কেননা আচ্ছা বলবেন তাহলে এটার মাধ্যম কি? এটার মাধ্যম হচ্ছে নবীজির চর্চা করা। মান আহাব্বা শাইআন আকসারা যিকরহু, যে যে জিনিসকে মহাব্বত করে পছন্দ করে ওই জিনিসকে আলোচনা করা, ওই জিনিসকে স্মরণ করা। তো আমার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, দেখেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা নিজের জীবনের যে মূল ভিত্তি ছিল, আলা হযরত তো হচ্ছে যিনি আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস ইয়াকিন, দুনিয়া তো কামিয়াব আখিরাত তো কামিয়াব, মূল কামিয়াব তো এটাই। আর আলা হযরত আলাইহি রহমা কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করেছেন, আপনি যদি এনার জীবনকে নিয়ে আপনি আলোচনা করেন, এনার জীবনকে দেখেন, তিনটি বিষয় ছিল। প্রথম ছিল ইলিম, দ্বিতীয়ত ছিল আমল, ইলিম আমল, এবং এর পাশে যে জিনিসটা সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে ইশক এবং মহাব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা, কেমন মহাব্বত ভালোবাসা ছিল, আল্লাহু আকবার। আলা হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহির মহাব্বত ভালোবাসা তো এটাই, যার পরিচয় হয়ে যায় যে ইশক মহাব্বত, ইশক মহাব্বত আলা হযরত, আলা হযরত। তাহলে আর এর বাহির আর কি বলার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে হাদিসে পাকের মধ্যে শিক্ষা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এবং অপর জায়গাতে বলেন মিন নাফসিহি, হ্যাঁ নবীকে জানার চেয়ে বেশি প্রিয় জানতে হবে এবং ভালোবাসতে হবে। আমরা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের মূল ধারাটা যেটা ছিল, পুরো জীবন যার মাধ্যমে অতিবাহিত করেছেন, আপনি যদি দেখেন ওই মাধ্যমটা ছিল ইশকে রাসূল। ইনার ইমান কেমন ছিল? আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার নবীজির কদম মুবারকে তো খুবই চমৎকারভাবে বলেছেন না, যে আল্লাহ রাসূল বলেছেন যে নিজের জানের চেয়ে বেশি প্রিয় আমার নবীকে ভালোবাসতে হবে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তো আমার নবীকে বলেছেন এটাই, যে ইয়া রাসূলুল্লাহ শুধু এক জান কেন, হাজারো জান হোক, দুনিয়া হোক, জাহানও হোক, যদি হাজারও থাকতো, কুটিও থাকতো, এটাও আপনি নবীর জন্য কুরবান করে দিতাম। তো আলা হযরত সারা জীবন করার পরে আলা হযরত আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন, আল্লাহু আকবার, মাদ্রি চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আমাদের জন্য এটাই শেষ। আলা হযরত বলেছেন উনে জানা উনে মানা না রাখা গায়ের সে কাম লিল্লাহিল হামদ মে দুনিয়া সে মুসলমান গায়া। ঈমান সতেজ রাখার সবচেয়ে বড় কৌশল তো আলা হযরত আমাদেরকে শিখিয়েছেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তো বলে গিয়েছেন উনে জানা উনে মানা না রাখা গায়ের সে কাম। আলা হযরতের সারা জীবনই ছিল আমার রসুল রসুল, নবী নবী, মদিনা নবীর প্রতি মহাব্বত, মদিনার প্রতি মহাব্বত, মদিনার প্রতি ভালোবাসা সারা জীবন করেছেন। তো আলা হযরত আমাদেরকে সার্টিফিকেটও দিয়ে গিয়েছেন যে এটা করলে কি হয়। তো আমি মেনেছি, জেনেছি, তো লিল্লাহিল হামদ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাকের দয়ে মে দুনিয়া সে মুসলমান গে, আমি দুনিয়া থেকে মুসলমান গিয়েছি, কারণ তাকে মেনেছি। ইমানের যে মূল প্রাণ তাকে যেহেতু জেনেছি, ইনশাল্লাহ তার ইনশাআল্লাহ তার ওসিলায় আমি ইমান নিয়ে দুনিয়া থেকে যাব। এবং আলা হযরত কেমন মহাব্বত করতেন, ভালোবাসতেন, আপনি যদি চিন্তা করেন, যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির শের, কালকে আমি কয়েকটি শের পড়ছিলাম, শুনছিলাম, যে খুবই চমৎকার। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের মহাব্বত কেমন মহাব্বত করতেন, মদিনাকে এত বেশি ভালোবাসতেন, মদিনার কুকুরকে অনেক বেশি মহাব্বত করতেন। আলা হযরত তো বলে যে মদিনার কুকুরেরকে আমার নিজের গোশত কেন আমি খাওয়াইতে পারি না, হ্যাঁ আমি ইমাম আহমদ রেজার নিজের শরীরের মাংস কেন আমি খাওয়াইতে পারি না, আমাকে মানুষ অনেক জ্ঞানী বলে, অনেক কিছু বলে, আমি কেমন জ্ঞানী মদিনার কুকুরকে আমি চুমু দিতে পারলাম না। আলা হযরত কুকুরের ব্যাপারে, মদিনার কুকুরের ব্যাপারে বলছেন যে আল্লাহু আকবার, যে আমি, তোমরা কি মনে করছো যে আমি মদিনায় আসার পর খুব জোরে আমি চিৎকার করতে পারি না, খুব জোরে আমি নবীর জন্য কান্না করতে পারি না? অবশ্যই পারি, কিন্তু আমি এই জন্য জোরে কান্না করি না যে মদিনার যে কুকুর আছে তাদের হয়তো কষ্ট হতে পারে। কেমন মহাব্বত, কেমন ভালোবাসা থাকলে এমন কথা বলতে পারে? তো সেই আশিকে রসুল ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদেরকে ইমান সতেজ রাখার যে একটা মূল নীতি দিয়েছেন, সেটা হচ্ছে নবীর প্রেমের চর্চা করা, নবীর মহাব্বতের চর্চা করা। আলহামদুলিল্লাহ, সেই কেন কেন করবেন, কারণ আমরা ইমাম আহমদ রেজাকে চিনি হচ্ছে ইমামে আহলে সুন্নাত হিসাবে। হ্যাঁ, আমরা আল্লাহ তাআলার দরবারে আসলেই আব্দুল মুত্তালিব ভাই যদি শুকরিয়া করি না শেষ হবে না। আমরা তো পেয়েছি তো ইমামে আজমকে পেয়েছি, হ্যাঁ তো পেয়েছি তো মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নতকে পেয়েছি, আলহামদুলিল্লাহ বর্তমান জমানায় পেয়েছি ইমামে আহলে সুন্নতের পিছনে পিছনে আমাদেরকে যিনি চালাচ্ছেন, ইনিও আলহামদুলিল্লাহ আজকে ইমামে আহলে সুন্নত, আল্লাহ পাকের দয়ে ইমামে আহলে সুন্নতকে মেনে, ইমামে আহলে সুন্নতকে জেনে, হ্যাঁ ইলিয়াস আত্তার কাদরি যখন কাজ করেছে, আল্লাহ পাক এই ইলিয়াস আত্তার কাদরিকে পুরো পৃথিবীতে আমির আহলে সুন্নত হিসাবে পরিচিত করে দিয়েছে। তো বাস এটাই বলবো, যারা
আমাদের বলার মতো অনেক কিছু আছে আমাদের যারা বুজুর্গ যারা আছেন তাদের বৈশিষ্ট্য এরকম যে আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে, এই জন্য আমরা বুক ফুলে বলতে পারি
যে
আমাদের নিকট আল্লাহর ওহী ছিলেন, আমাদের আকাবিররাও এরকম ছিলেন। এখন দেখবেন যে অনেক জায়গায় আউলিয়া কেরামের আলোচনা হয় না কেন, আউলিয়া কেরাম থাকলে না হবে, আমাদের কাছে আছে, এই জন্য আমরা আউলিয়া কেরামের আলোচনা করি। জি রাকিব ভাই, সময় আমাদের খুব সংক্ষিপ্ত, এর মধ্যে ফরমাইশা কিছু আছে যদি আরো সংক্ষিপ্ত কিছু বলতেন আর কি।
আমাদের ইমান সতেজ করার কি কি পয়েন্টগুলো আমরা নিতে পারি, কি কি পয়েন্টগুলো আমাদের জীবনের মধ্যে এনে আমরা আমাদের ইমানকে বৃদ্ধি করতে পারি, আমাদের ইমানের নিরাপত্তা হয়, হেফাজত হয়, ইমান বৃদ্ধি পায়। তো এর মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো ইমান নষ্টকারী যে বিষয়গুলো আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখা। যেমন একটি হচ্ছে খারাপ সংস্পর্শ, মন্দ সহচর্য অবলম্বন করা, এটা ইমানকে নষ্ট করে দেয়। এদিকে বিরত থাকার মাধ্যমেই আমরা আমাদের ইমানকে নিরাপত্তা দিতে পারি, ইমানকে হেফাজত রাখতে পারি, ইমানকে বৃদ্ধি করতে পারি। যেমনিভাবে মদ্যপায়ী জোয়ারেদের সাথে চলাফেরা করে উঠা বসা করলে নিজের জীবন ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনিভাবে যারা বদমাজাহাব আছে, যারা বদভ্রষ্ট আছে, তাদের সাথে উঠা বসা করা, তাদের সাথে আত্মীয়তা করা, তাদের অডিও শোনা, তাদের ভিডিও দেখা, একে অপরের সাথে শেয়ার করা, এইগুলো নিজের ইমানকে নষ্ট করার একটা মাধ্যম হয়ে থাকে। অতএব নিজের ইমানের নিরাপত্তা হেফাজতের জন্য একটা পয়েন্ট হচ্ছে ভালো সংস্পর্শ অবলম্বন করা। তো আমরাও আমাদের মন মানসিকতা এমনভাবে তৈরি করে নিই, আমরা তাদের সাথে উঠা বসা করব যারা আশেকের রসুল, তাদের সাথে উঠা বসা করব তাদের আকিদা উত্তম, তাদের সাথে আমরা উঠা বসা করব যারা সৎ কাজের আহ্বানকারী, তাদের সাথে আমরা উঠা বসা করব যাদের মন্দ কাজ থেকে বারণকারী, তাদের সাথে আমরা উঠা বসা করব চলাফেরা করব যাদের ইমানের হেফাজতের চিন্তা করে, তাদের সাথে আমরা উঠা বসা করব। সুতরাং একটা পয়েন্ট হচ্ছে ভালো সংস্পর্শ অবলম্বন করা ইমান সতেজ করার জন্য। দ্বিতীয় হচ্ছে যে ইমানকে নষ্ট করে দেয়, এর মধ্যে একটি পয়েন্ট হচ্ছে না জেনে দিনই কথাবার্তা বলা। অনেকে না জেনে দিনই কথাবার্তা বলে, যে এমন এমন কথাবার্তা বলে যেটা কুফরি পর্যন্ত পৌঁছে যায়, যে তার দিনই জ্ঞান তো খুবই স্বল্পতা থাকে, খুবই কম থাকে, কিন্তু সে এমনভাবে নিজেকে প্রকাশ করে বা এমনভাবে কথা বলতে চায় যে সে অনেক কিছু জানে দিনই বিষয়ে, অনেক কিছু সে অবলম্বন করে। তো কুফরি এবং ইমান এই বিষয়ে জ্ঞান অর্জন করা, যে কোন কোন বিষয়াদি কুফরির দিকে নিয়ে যায়, এই বিষয় সম্পর্কে জানার মাধ্যমে আমরা আমাদের ইমানের হেফাজতকে আমরা করতে পারবো। দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে জবানের হেফাজত, মুখের হেফাজত করা, এটি হচ্ছে এটা ইমানের সতেজ করার একটা পয়েন্ট। যে আমরা আজকে অনেক কিছুই আমরা না জেনে না বুঝে জ্ঞান কম থাকার কারণে, দিনই জ্ঞান কম থাকার কারণে আমরা মুখ দিয়ে বলে বেড়াচ্ছি, কিন্তু আসলেই এই যে কথাটা আমি বলছি এটা কুফরি পর্যন্ত আমাদেরকে নিয়ে যায়, মাহাদাল্লাহ অনেক অনেক তো আল্লাহ পাকের অভিযোগ পর্যন্ত করে বসে। তো এই মুখের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইমানের হেফাজতের জন্য। আরেকটা হচ্ছে নিজেকে গুনাহ থেকে বিরত রাখা, এবং যে কাজ করলে আল্লাহ পাক নারাজ হন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হন, সেই কাজ থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে আমরা আমাদের ইমানকে সতেজ রাখতে পারি।
মাশাআল্লাহ, খুবই চমৎকার শুনছিলাম। যে ইমানকে যদি সতেজ রাখতে চাই, প্রথমত তো ইমানকে আমার হেফাজত করতে হবে, এরপর না সেখানে আমি সেচ দিব, সেটার যে পরিচর্যা করার দরকার সেই পরিচর্যা করব। তো আগে তো আমার ইমানটাকে হেফাজত করতে হবে, এরপর হচ্ছে অন্য অন্য বিষয় এবং সতেজ করার অসংখ্য বিষয় রয়েছে কোরআনে পাকের মধ্যে ফর্মুলা দেওয়া হয়েছে, যে কোন কোন বিষয় ইমানকে আরও সতেজ করে ইমানকে বাড়ায়। আমরা সর্বশেষ হয়তো আরও কয়েকটি বিষয় নেওয়ার চেষ্টা করবো, ওই মুহূর্তে আমাদের যে ফরমাইশগুলো ছিল ইনশাল্লাহ সেগুলো আমরা সংক্ষিপ্তভাবে শুনবো। জি রাশেদ ভাই, আমাদেরকে ওই ফরমাইশগুলো একটু শুনিয়ে দিবেন।
অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, অতি শীতল হাওয়া মদিনারি, সুরভিত হাওয়া মদিনারি, মনে ছে খোদা হাওয়া হাওয়া
মদিনারে ফুল সুন্দর সে থার কাটা সুন্দর ফুল সুন্দর সে থার কাটা সুন্দর সুন্দর লতা পাতা মদিনারে সুন্দর লতা পাতা মদিনারে অতি শীতল হাওয়া মদিনারে সুরভিত হাওয়া মদিনারে সদা রহমত বর্ষণ বরকতপূর্ণ হাওয়া হামদিনারে বরকতপূর্ণ হাওয়া হামদিনারে অতি শীতল হাওয়া হামদিনারে সুরভিত হাওয়া হামদিনারে মাটির ঘর মাটির বাড়ি মাটি হবে বিছানা মাটির ঘর যাবে একা সঙ্গে কে হো যাবে না কিন্তু যেদিন ডাক পড়িবে মাটির নিচে শুইতে হবে যোগাড় কিছু করছ ছতে আশ্রু একা যাবে একা সঙ্গে কেহ যাবে না আশ্রু একা যাবে একা সঙ্গে কেহ যাবে না খুদা তোমার অশেষ দয়া খুদা তোমার অশেষ দয়া গুলাম আমি আলা হজরতে আলা হজরতে গুলাম আমি আলা হজরতে গুলাম আমি আলা হজরতে ওগে রসুল তোমার কৃপায় ওগে রসুল তোমার কৃপায় গুলাম আমি আলা হজরতে গুলাম আমি আলা হজরতে গুলাম আমি আলা হজরতে রজা নবীর সাহাবার উসিলা অনুগ্রহ এহলে বাইতে নবীর সাহাবার উসিলাই অনুগ্রহ এহলে বাইতে গোসু খাজা আমার সহায় গোসু খাজা আমার সহায় গোলাম আমি আলা হযরতে গোলাম আমি আলা হযরতে আলা হযরতে গোলাম আমি আলা হযরতে আলা হযরতে গোলাম আমি আলা হযরতে আলা হযরতে গোলাম আমি আলা হযরতে
আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রতি যে ভালোবাসা, তিনি আমাদেরকে সঠিক পথে চলার গাইডলাইন দিয়েছেন, কিতাব দিয়েছেন। সুন্নি যে বিষয়টি চলে আসছে আহলে সুন্নত ওয়াল জামাত, যুগে যুগে অসংখ্যবার আক্রমণের শিকার হয়েছে যে সকল মহান মনীষীগণ, সেই আক্রমণকে প্রতিহত করেছেন। তন্মধ্য হতে অন্যতম একজন হচ্ছেন মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমাম আহলে সুন্নত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরুলি রহমতুল্লাহ তাআলা আলাইহ। তো এই জন্যই আমরা বলি যে আমরা তার গোলাম। কেন? এই মহাবিপদ বাতিল যখন চারদিকে আক্রমণ করছে, তখন তিনি তার কিতাব, তার ইলিম, তার লেখনীর মাধ্যমে ঢাল হিসাবে ব্যবহার করে আমাদেরকে সঠিককে সঠিক, ভুলকে ভুল শিখিয়েছেন। এই জন্যই আমরা নিজেদেরকে তার গোলাম হিসাবে দাবি করি। সুলাইমান ভাই, সর্বশেষ, একদম শেষের দিকে এক মিনিটের মধ্যে যদি কোনো মেসেজ আপনি দিতে চান।
যে আল্লাহ পাকের নিকট আমাদেরকে অধিকারে ইমান সতেজের জন্য দোয়াও করতে হবে। যদি দেখি খুবই চমৎকার যারা আল্লাহর নেককার বান্দা ছিলেন, ওনারা ইমানকে নিয়ে খুবই চিন্তাগ্রস্ত থাকতেন। ইমান হেফাজতের বিষয়ে, ইমানের বিষয়ে খুবই আলহামদুলিল্লাহ অনেক চিন্তাগ্রস্ত ছিলেন ইনারা। যদি দেখেন আপনি, খুবই চমৎকারভাবে বলা হয় যে এক ব্যক্তি হযরত রাজা রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে যখন বিদায় দিচ্ছেন, তো ওনার জন্য দোয়া দিলেন যে হে আবু মিকদাম, আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন। আমরা তো বললাম আমাদেরকে সচরাচর এটাই আমরা দোয়া দিই কাউকে বিদায় দেওয়ার ক্ষেত্রে, বলে থাকি যে আল্লাহ আপনাকে হেফাজত করুক। কিন্তু এই আল্লাহর নেককার বান্দা বললেন যে হে ভাতিজা, তুমি প্রাণের হেফাজতের নয় বরং ইমান হেফাজতের দোয়া করো। তো এটা থেকে বোঝা যায় যে আল্লাহর যারা নেককার বান্দারা ছিলেন, ইনারা ইমানের ক্ষেত্রে কতটুকু গুরুত্ব ছিলেন। তো আমরা এটাই মেসেজ দিব যে আল্লাহর জিকির করি, অধিকারে তেলাওয়াত করি, অধিকারে দিনের কিতাব এর থেকে জ্ঞান অর্জন করি, অধিকারে নেককার বান্দাদের নৈকট্য অর্জন করি। আর এর সবগুলোর আলহামদুলিল্লাহ সহজ মাধ্যম হচ্ছে বর্তমান জমানায় আল্লাহ তাআলা দাওয়াত ইসলামী। তো আপনাদের যারা দর্শক আছেন আপনাদেরকেও বলবো, ইমান সতেজ, ইমান হেফাজতের সকল বিষয়ের জন্য আলহামদুলিল্লাহ সহজ একটা মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামী। তো আপনাদের সকলকে অনুরোধ করব প্রত্যেক ক্ষেত্রে দাওয়াত ইসলামীকে সঙ্গ দিন, দাওয়াত ইসলামীর সাথে থাকুন, দাওয়াত ইসলামীর সাথে আপনার সময়কে অতিবাহিত করুন। আল্লাহ পাক চাইতে আপনার সকলকে কিছু ইনশাআল্লাহ করিম, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ করিম হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ।
জি ইনশাআল্লাহ করিম, আমরা সকলে দাওয়াত ইসলামীর সাথেই থাকবো। আল্লাহ তালা আমাদেরকে ইস্তেকামত দান করুক। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা, যে যেখানে আছি দাঁড়িয়ে আসুন, সালাতু সালাম যান।
Ya Nabi Salam Alaika, Ya Rasul Salam Alaika, Ya Habib Salam Alaika, Ya Habib Salam Alaika, Salawatullah Alaika. فرش کا کعبہ مدینہ کعبے کا کعبہ مدینہ کعبے کا کعبہ مدینہ جنت المأوى مدینہ یا نبی سلام علیکا سلام علیکا یا حبیب سلام علیکا یا حبیب سلام علیکا صلوات اللہ علیکا عمر و منیر بدون بوجھنے کے ہو بجھے نا سنائنے کے ہو سنے نا سنائنے کے ہو سنے نا سنن گو شاہ مدینہ یا نبی
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরুল্লাহ سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله
سلام রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।